সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলাপনে। 30শে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বর্তমান নির্বাচন কমিশন এবং সরকারের অধীনে আর কোন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল, বলা যায় এখন, যদিও আনঅফিসিয়াল বলতে হবে, এটি বিএনপি, বাংলাদেশের অন্যতম প্রধান এবং অন্যতম শক্তিশালী একটি রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে ভবিষ্যতে আর এই সরকারের অধীনে যাবে না, একথা ঘোষণা দিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন এবং মেয়র পদে এই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও বিএনপি নাকচ করে দিয়েছে, হয়তো তারা যাবে না। মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচনের না যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে বিএনপির পক্ষ থেকে, ফলে এগুলো ছাড়া বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচনগুলো হবে আওয়ামী লীগ সরকারের আমলে হবে, আওয়ামী লীগের শরিক দলগুলো সেগুলোতে অংশগ্রহণ করবে, বিরোধী দল মানে বিএনপি কে যদি ধরা হয় বিএনপি যাবে না সেসব নির্বাচনে। তাহলে নির্বাচনে কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থীদের, এটা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠতেই পারে স্বাভাবিকভাবে। এসব প্রশ্নের উত্তর পেতেই আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সিনিয়র সাংবাদিককে আজকের আলাপনে। এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাস আমিন যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আর বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানরত দৈনিক মানব জমিনের সহকারী সম্পাদক মনির হায়দার যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি।
জি ধন্যবাদ।
আচ্ছা, আমি প্রথমেই 28শে ফেব্রুয়ারি ঢাকা সিটি উত্তরের নির্বাচন প্রসঙ্গে আসছি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ বলা হয়েছে 30শে জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই 2 ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 9 ফেব্রুয়ারি। এরই মধ্যে নির্বাচনে বিএনপি নেই বা যাবে না বলে ঘোষণা দিয়েছেন। তাহলে প্রথমেই যেটি বলছিলাম, কার সঙ্গে নির্বাচন হবে, সিলেকশন দিয়ে দিলেও তো হতে পারত, সেটা কি সম্ভব? প্রভাস আমিনের কাছে প্রথমে আসছি।
না, আপনি যেটা বলছেন সেটা মানে বাস্তবে সম্ভব নয়, কারণ আমরা এরকম মানে এখন বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে সিলেকশন দিয়ে দিতে হবে, এটা আসলে নির্বাচনের আইন কানুনের মধ্যে তো হবে না, কেউ না কেউ তো নির্বাচন করতে চাইতেই পারে। আমরা যদি এইভাবে দেখি যে বিএনপি নির্বাচনে যাবে না সিদ্ধান্ত নিয়েছে, কারণ আমরা অতীতে কিন্তু দেখেছি যে 2014 সালে নির্বাচন বর্জনের পরে কিন্তু 2014 থেকে 2018 পর্যন্ত মাঝখানের সময় সকল স্থানীয় পর্যায়ের নির্বাচনে কিন্তু বিএনপি অংশ নিয়েছিল। তখন তারা বলছিল যেহেতু স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকার পরিবর্তনের না, সেই কারণে তারা নিয়েছিল। এবার হলো উল্টো, এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিল 30শে ডিসেম্বর, কিন্তু 30শে ডিসেম্বরের পরে যে স্থানীয় সরকার নির্বাচন সেখানে তারা বলছে যে অংশ নিবে না। এখন যদি বিএনপি অংশ না নেয় তাহলে কি হবে? তাহলে যেটা মানে আমি যদি সংসদের চিত্রটা দেখি, আওয়ামী লীগ কিন্তু এবারে নির্বাচনের পরে জাতীয় পার্টিকে পুরোপুরি বিরোধী দলের দিকে যাওয়ার জন্য একদম ঠেলে দিয়েছে একরকম, কারণ গত সংসদেও তারা জাতীয় পার্টির সরকারি দলেও ছিল বিরোধী দলের ছিল, এইবার তাদেরকে একদম পিওর বিরোধী দল করার জন্য তাদের কাউকে মন্ত্রিসভায় রাখা হয়নি। এবং 14 দলের যে শরিক তাদেরকেও কিন্তু বলা হচ্ছে, কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন যে 14 দলের শরিক যারা আছেন তারাও যেন বিরোধী দলের আসনে বসেন, তার মানে ওয়ার্কার্স পার্টির 3 জন, জাসদের 2 জন এবং বাংলাদেশ জাসদের 1 জন, যে 5-6 জন 14 দলের সাংসদ আছে তারাও যেন বিরোধী দলের, কারণ সরকারি দল চাচ্ছে যে মানে বিরোধী দলের আসনগুলো একদম যাতে বিএনপি যদি সংসদে না যেতে ফাঁকা থাকবে সেটা না রেখে জাতীয় পার্টির 22 জন এবং 14 দলের যে 6 জন তারা যদি যায় তাহলে 28 জন, মানে তাইলে একটা বড় রকমের ইয়ে হয়, এরকম একটা বিরোধী দল বানানোর চেষ্টা করছে। আমার ধারণা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এমন কিছু হতে পারে, হয়তো জাতীয় পার্টি বা অন্য সবাই মিলে মানে বিএনপি ছাড়া, বিএনপি না গেলে অন্য যে দলগুলো নির্বাচনে যেতে পারে সরকারের এক ধরনের যাদের মানে পথ চলা আছে, তারা যারা যদি কেউ যেতে পারে তারা সবাই মিলে একজন প্রার্থী কাউকে দাঁড় করিয়ে দিতে পারে সরকারের মানে সরকারের দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে, হতে পারে এটা একটা এক ধরনের ইয়ে। কিন্তু বিএনপি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তটি কালকে রাতে তারা নিয়েছে, কিন্তু মানে আমি যেটুকু বলতে পারি যে 30শে ডিসেম্বর নির্বাচন থেকে তারা বলেছিল যে তারা আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছে, এখন কি তাহলে সেই কৌশল থেকে পিছিয়ে আসবে যে আন্দোলনের অংশ হিসাবেও তারা নির্বাচনে যাচ্ছে না আমরা ধরে নিচ্ছি, এবং আগামী মার্চে যে উপজেলা নির্বাচন সেগুলোতেও যাচ্ছে না। বিএনপি আসলে আমি ঠিক এখন ঠিক পরিষ্কার বুঝতে পারছি না যে বিএনপি ঠিক কি কৌশল নিয়ে সামনে আসবে নির্বাচনে যাবে,
এটা বোধ হয় আরেকটু সময় গেলে কিছুটা স্পষ্ট হবে। মনির হায়দার কি মনে করেন একই প্রশ্নে, যে নির্বাচনে যদি বিএনপি নাই যায় তাহলে কার সঙ্গে নির্বাচন হবে, সিটি কর্পোরেশন কিংবা উপজেলা পরিষদ মার্চে যেগুলো হবে?
না, এটা তো পরিষ্কার যে এটা সরকারের সঙ্গেই সরকারের হবে। মানে আর যেটা একটু আগে প্রভাষ আমিন বললেন যে সরকার যেভাবে বিরোধী দল বানাচ্ছে, তার মানে সংসদের ভেতরে এখন স্থানীয় সরকারের নির্বাচনের মাঝেও হয়তো সরকার একই পদ্ধতি অবলম্বন করতে পারে, যে এভাবেই একটা প্রতিপক্ষ হয়তো তৈরি করবে। আপনার বিএনপির জায়গায় আসি, আমার কাছে মনে হয়েছে যে 30 ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে কৌশলটা নিয়েছিল তাদের সেই কৌশলটা ব্যর্থ হয়েছে। ব্যর্থ এই কারণে হয়েছে যে আসলে 30 ডিসেম্বর বা 29-29 ডিসেম্বর নির্বাচনকে ঘিরে বা অভিনব এই নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে বাংলাদেশে কি হতে যাচ্ছে এই বিষয়টা তারা পরিষ্কার ভাবে অনুমান করতে পারেনি। তারা একটা ভুল অনুমানের ভিত্তিতে একটা ভুল কৌশল নির্ধারণ করেছিল এবং সেই ভুল কৌশলের ভিত্তিতেই তারা বলেছিল যে এই নির্বাচনে তারা আন্দোলনের অংশ হিসেবে যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে বাস্তবে যা ঘটেছে তারা দেখেছে যে এগুলো তাদের কল্পনাতেও ছিল না, যে কারণে এক ধরনের হতভম্ব পরিস্থিতির মধ্যে বিএনপি পড়েছে এবং তারা তাদের নতুন কৌশল বা পরিবর্তিত কৌশলটা কি হবে সেটা এখনো পর্যন্ত নির্ধারণ করতে পেরেছে বলে আমার মনে হচ্ছে না, এবং সেটি হয়তো বা একটি কারণ যে তাদের নির্বাচনে অংশ না নেবার। আমার কাছে মনে হয় কি, দেখুন একটু মানে তত্ত্বের জায়গায় যাই, যে বরাবরই আমরা একটা দেখেছি যে যারা ক্ষমতায় থাকে মানে 1991 সালের পর যে তারা স্থানীয় সরকারের নির্বাচনগুলো কিংবা উপনির্বাচনগুলোকে অনেক সময় টেস্ট কেস হিসেবে নেন, দু একটা নির্বাচন তারা ফেয়ার দেন, যখন দেখে যে সরকারি দলের সমর্থিত প্রার্থীরা হেরে যাচ্ছে তখন পরবর্তী নির্বাচনগুলোকে তারা শক্তভাবে ম্যানিপুলেট করবার চেষ্টা করেন। আমরা যদি সেই বিএনপি প্রথম দফায় ক্ষমতায় যখন ছিল 91-96 তখন আমরা দেখেছি যে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন তুলনামূলক ফেয়ার হয়েছিল, যেখানে আওয়ামী লীগের প্রার্থীরা মেয়র হয়ে এসেছিলেন, কিন্তু এর পরবর্তীতে বিএনপি আবার সেই মাগুরা উপনির্বাচনে গিয়ে যে কেলেঙ্কারি কাণ্ড করেছিল এবং তার ধারাবাহিকতায় যে 96 সালের 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন সেগুলো আমরা দেখেছি। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় থেকেছে বিভিন্ন সময় আমরা দেখেছি যে তারা দু একটি নির্বাচন ফেয়ার করেছে, দেখা গেছে যে সেখানে বিএনপির প্রার্থীরা বা বিরোধী পক্ষের প্রার্থীরা জিতে গেছে, যখনই এটা হয়েছে তখন তারা অন্য নির্বাচনগুলোকে খুব কঠোর ভাবে নিজেদের পক্ষে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছেন। আমরা সর্বশেষ যে সিটি ইলেকশন হয়েছে 30 ডিসেম্বর আগের কথা বলছি, আমরা দেখেছি যে বরিশালে কিংবা গাজীপুরে কিংবা রাজশাহীতে এই জায়গাগুলোতে কিভাবে একদম প্রকাশ্যে, বরিশালে তো ধরেন কোনো নির্বাচনই হয়নি সিটি কর্পোরেশনে, সেখানে সব ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, তো এই পরিস্থিতিতে আসলে এখন বিএনপি নির্বাচনে গিয়েই বা কি লাভ করবে আর না গেলেই বা কি লস হবে এটা আসলে খুব বেশি প্রাসঙ্গিক কোনো প্রশ্ন আসলে।
আমি এখানে একটু যোগ করতে চাই যে বিএনপি যেটা বলছিল যে তারা 30 ডিসেম্বর নির্বাচনে যাচ্ছে আন্দোলনের অংশ হিসাবে, মানে জয় পরাজয়টা মুখ্য না আন্দোলনের অংশ হিসেবে যাচ্ছে, আমি তাদের এই পয়েন্টের সাথে খুবই একমত, কিন্তু নির্বাচনের পরে যে আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে গেল, নির্বাচনের পরে কিন্তু সেই আন্দোলনের কোন ছিটে ফোটা আমরা কোথাও দেখিনি।
এখন
পয়েন্ট হলো যে ধরেন নির্বাচনের প্রায় এক মাস পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু 30 ডিসেম্বরের নির্বাচন সম্পর্কে তারা যে অভিযোগগুলা মুখে করছে বা নির্বাচন কমিশনকে জানিয়েছে সেটাকে কোন নির্বাচনী ট্রাইব্যুনাল অথবা হাইকোর্ট মানে কোন পর্যায়ের আদালতে কোন দালিলিক প্রমাণ সহ কিন্তু তারা এখন হাজির করতে পারেনি। 30 ডিসেম্বরের নির্বাচন সম্পর্কে যত বড় অভিযোগ তত বড় কিন্তু যুক্তি নাই। আমি 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 অভিযোগগুলা ধরেন আমি বিশ্বাসই করলাম যে যা যা বলছে তারা সবই সত্যি, কিন্তু সেই সত্যিটা তো আদালতে কোন আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হতে হবে।
এখন বিএনপির নেতারা বিচ্ছিন্ন ভাবে কিন্তু অনেকেই বলছেন যে 30 ডিসেম্বরের যে নির্বাচন হয়েছে নানান রকম অভিযোগ তুলে অনেকেই বলছেন যে এই নির্বাচনের তারা কোনো মানে ভিত্তি পাচ্ছেন না, যার কারণে পুনর্নির্বাচন দাবি ইতিমধ্যে উঠেছে। তো ইতিমধ্যে এই যে
কিন্তু একটা হলো মাঠের মানে জানছিলেন একটা হলো মাঠের দাবি,
হ্যাঁ
আমি দাবি করলে তো সেই দাবিটা
না, আপনি যেটা বললেন যে কোনো তথ্য প্রমাণ তারা দেয়নি এটা সত্যি,
আদালতে গিয়ে দালিলিক প্রমাণ সহ সেটা প্রমাণ করতে হবে অথবা রাজপথে এমন আন্দোলন করতে হবে যাতে সরকার আমার দাবি পূরণে বাধ্য হয়, কিন্তু আমি কিন্তু গত এক মাসে দুইটার কোনটাই বিএনপির কাছ থেকে দেখিনি, তারা আদালতেও যায়নি তারা কিন্তু রাজপথেও নেই, ফলে আমি তাদের অভিযোগগুলো আমি সত্যি ধরে নিলাম সত্যি, কিন্তু সেটা আমাকে প্রমাণ করার জন্য তো একদম টু দি পয়েন্ট সহ আমাকে নির্বাচনী ট্রাইব্যুনাল অথবা হাইকোর্ট অথবা কোথাও কোথাও গিয়ে প্রমাণ করতে হবে যে ভয় হয়েছে অথবা রাজপথে এমন চাপ তৈরি করতে হবে যাতে সরকার পুনর্নির্বাচন দিতে পারছে, কিন্তু আমি পুনর্নির্বাচন চাই এইটুকু বললেই সরকার পুনর্নির্বাচন দিয়ে দিবে সে আসলে একটু বিএনপিও করে না।
আমাদের সঙ্গে দুজন নিউ ইয়র্ক থেকে দুজন বন্ধু যোগ দিয়েছেন, আব্দুর রহিম বাদশা এবং ইমরান আনসারি। আগে আব্দুর রহিম বাদশার কথা শুনে আসি। হ্যালো,
আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম। বাদশা বলছেন?
জি।
আচ্ছা, হ্যাঁ
সেলিম ভাই,
আপনি আলোচনা শুনলেন, কি কোনো মন্তব্য বা প্রশ্ন করতে চান এই বিষয়টি নিয়ে?
এই বিষয়টা নিয়ে তো জাতির কাছে এর মধ্যে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির সামনে স্পষ্ট ভাবে জাতির উদ্দেশ্যে কালকে বক্তৃতা তো উনি পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ, বিএনপির যে পরাডুবি বা বিএনপির যে তাদের রাজনৈতিক কৌশল, তারা জামাতের সাথে তাদের আতাত বা তাদের সঠিক নেতৃত্বের অভাব, তাদের সেই বিএনপির বর্তমান নেতাকে সেটাই তো জাতি এখনো জানতে পারে নাই। কারণ লন্ডন থেকে আমরা দেখতে পাই এক ধরনের নির্দেশনা, হ্যাঁ, আবার ফখরুল ইসলাম সাহেবের এক ধরনের নির্দেশনা, আবার ঐক্য ফ্রন্টের দেখি আবার কামাল সাহেবের এক ধরনের নির্দেশনা, আবার পার্টি অফিস থেকে রিজভি সাহেবের এক ধরনের নির্দেশনা। যে কোনো দলেরই যদি একজন সঠিক নেতৃত্ব না থাকে, সেই দলের প্রতি অথবা সেই সংস্থার প্রতি কোনো মানুষও তো তাদের প্রতি আস্থা রাখবে না। তারা তো বিভিন্ন সময় এই নির্বাচন নিয়ে অথবা দলীয় কর্মসূচি নিয়ে অথবা রাজনৈতিক এই যে নির্বাচনে তারা অংশগ্রহণ করলো, সেখানে তো তাদের যে রাজনীতি ইস্তেহার দিয়েছিলেন সেখানে দেখা গেল ঐক্য ফ্রন্ট থেকে একটা দিয়েছে, আবার তারা ব্যক্তিগত ভাবে একটা দিয়েছে, জাতিকে সেটা দিয়ে কি বুঝাইতে চাইছে তারা, সেটাই তো জাতি বুঝতে পারে না। জাতি তো এত বোকা না, জাতি তো এত বোকা না যে আজকে প্রজন্ম তরুণরা তো এত বোকা না যে আপনি
বুঝতে পেরেছি। আপনার মূল বক্তব্য হচ্ছে যে বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত নাই, এটাই
না? তাদের কোন সাংগঠনিক ভিত্তি নাই, তাদের কোন মানে লক্ষ্য অবিষ্ট নাই।
আচ্ছা,
লক্ষ্যটা অবিষ্ট লক্ষ্য থাকতে
হবে। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
থ্যাংক ইউ।
ইমরান আনসারি আছেন? জি বলুন।
আর আপনারা যে আলোচনাটি করছিলেন, আমি আমার বক্তব্যটি শুরু করতে চাই এভাবে যে রাষ্ট্রবিজ্ঞানে একটি কথা আছে যে ডেমোক্রেসি ইজ নট দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট বাট ইট ইজ দ্য বেস্ট উই হ্যাভ। বর্তমান পৃথিবীতে সরকার পরিবর্তনের জন্য গণতান্ত্রিক ব্যবস্থাই আমাদের কাছে একটা ভালো চয়েস আছে বলে আমি মনে করি। কিন্তু আমি যে প্রশ্নটি তুলতে চাই, দীর্ঘদিন সংসদ এবং ইলেকশন কমিশন এবং রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে সরকার যেভাবে গঠিত হলো সংবিধানের আওতায়, এই পদ্ধতিটি আমি মনে করছি যে বৈধভাবে হয়নি। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে সংবিধানের দশম সংসদের মেয়াদ কিন্তু 29 জানুয়ারি পর্যন্ত, সেই অবস্থায় আরেকটি সংসদের সংসদ সদস্যদের শপথ নেওয়া হয়েছে, আরেকটি সরকার গঠন করা হয়েছে। আমি মনে করি সংবিধানকে পাশ কাটিয়ে স্পিকার এবং রাষ্ট্রপতি এই যে সংসদ সদস্যদেরকে শপথ দিলেন, এই বিষয়টি অবৈধ হিসাবেই বিবেচিত হবে। এখন একজন আলোচক বলছেন যে সরকার যে অবৈধ বা সরকারের যে নির্বাচন পদ্ধতিটি অবৈধ ছিল সেটি তো কোনো না কোনো ক্ষেত্রে প্রমাণ করতে হবে, কিন্তু সেই প্রমাণের জন্য আদালতে বিএনপিকে যেতে হবে। কিন্তু আমি মনে করি এই পর্যায়ে বিএনপির আদালতে যাওয়ার কোন সুযোগ নেই, যেহেতু আদালতটিও সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তো এমনি বাস্তবতায় বিরোধী দলের তো তেমন ধরনের কোন স্পেস নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে বৈধতা অবৈধতার বিষয়টি এখন গৌণ, এখন মাইট ইজ রাইট এমন একটি ব্যবস্থা এসে দাঁড়িয়েছে। এমনি বাস্তবতায় আমি মনে করি বিএনপিকে আরো গণভিত্তিক রাজনীতি করতে হবে, জনগণের যে বিষয়গুলো সামনে আসবে বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ব্যাংক ডাকাতি, ব্যাংক লুটপাট, এই যে বিভিন্ন বিষয়গুলো আসবে সেই বিষয়গুলোকে।
কিন্তু এগুলো তো বিএনপি তো রাজনৈতিক দল, রাজনীতি বাদ দিয়ে এগুলো কি করা, শুধু এই আন্দোলন করলে কি চলবে? নির্বাচনে অংশ গ্রহণ না করার যে সিদ্ধান্ত, এই প্রসঙ্গে আপনার মতামত কি?
আমি মনে করি যে সরকার যেহেতু বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রক্রিয়ায় কোন সুযোগই দিচ্ছে না, সেই জায়গায় তারা কি করে রাজনীতি করবে? কারণ আপনিও দেখতেই পেয়েছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, আদালত এবং সর্বোপরি যার উপর আমরা আস্থাশীল যে সেনাবাহিনী, সার্বিক ব্যবস্থাটি একটি নেতৃত্বের আন্ডারে চলে গিয়েছে এবং একটি কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থায় বাংলাদেশ রূপ নিয়েছে। অলরেডি আপনারা দেখেছেন বিশ্বের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের এই ব্যবস্থাটিকে একটি অসক্রিয় এবং অবস্থার দিকে যে গিয়েছে, একনায়কতান্ত্রিক ব্যবস্থার দিকে যে গিয়েছে, তার চূড়ান্ত প্রমাণ হচ্ছে এই গত নির্বাচন। এমনি ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের কোন সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি না।
জি, অসংখ্য ধন্যবাদ।
কোন বিপ্লব কোন আন্দোলনই হবে আগামী দিনের ক্ষমতা পরিবর্তনের চালিত
শক্তি। ইমরান আনসারী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আমি একটু যুক্ত করতে চাই যদি সুযোগ থাকে।
আমি কি থাকবো লাইনে না আপাতত কাটবো?
লিখেছেন, ভাই আপনি এত আস্থাশীল হলে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিলেন না কেন? মাসুদুর রহমানের প্রশ্ন। আচ্ছা, আর একজন প্রশ্ন করেছেন, অনেক লম্বা, এত বড় আমি পড়তে পারবো না, ছোট্ট করে একটু পড়ি। প্রভাস আমিনের কাছে প্রশ্ন, তাও তাওহিদুল ইসলাম নামে একজন করেছেন, ভয়েস অফ আমেরিকা আমাদের সহকর্মী তাওহিদ নন, ইনি আরেকজন তাওহিদুল ইসলাম শ্রোতা। প্রভাস আমিনের কাছে প্রশ্ন করুন যে সাংবাদিকরা কি সরকারের নিয়ন্ত্রণের বাহিরে গিয়ে সাংবাদিকতা করবে কিনা, করছে কিনা। তারপরে আরেকজন লিখেছেন, আচ্ছা এগুলো আমি পড়লাম না কারণ অনেক লম্বা লম্বা মন্তব্য, এগুলো পড়তে গেলে অনেক সময় বেরিয়ে যাবে। এই দুইজন প্রশ্ন, বাদশার মন্তব্য এবং ইমরান আনসারির মন্তব্যের প্রেক্ষিতে আপনি যদি প্রভাস আমিন কিছু বলেন।
আচ্ছা, আমি জনাব তহিদুল ইসলামের প্রশ্নের জবাব দিই। সাংবাদিকতা সবসময়ই সাংবাদিকতা, আপনি জনাব সেলিম আপনি বাংলাদেশে ছিলেন, আপনি জানেন বাংলাদেশের সাংবাদিকতা সবসময় আমাদের একটা সংগ্রামের মধ্য দিয়েই করতে হয়। আমি একদম ফ্রি, সম্পূর্ণ মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীন পরিবেশ, এটা বাংলাদেশ কেন বিশ্বের কোথাও আমরা পাবেন না। আপনি যার বিরুদ্ধে বলতে চাইবেন সে চাইবে আপনাকে যেন আপনি তার বিরুদ্ধে বলতে না পারেন। সাংবাদিক আমরা আমরা সবসময় এটা ধরেন, আমি আমার পেশার একদম শেষ দিকে আমি অল্প কিছুদিন হয়তো এরশাদের আমল থেকে শুরু শেষটা পেয়েছি, ওখানে বিভিন্ন সময় দেখেছি গণতান্ত্রিক আমলে, মানে তারপরে 111 আমলে, এরশাদের সুশাসন শাসনের আমলটা কিছুটা ছাত্র হিসেবে দেখেছি, কিছুটা অ্যাক্টিভিস্ট হিসেবে দেখেছি, কিছুটা সাংবাদিক হিসেবে দেখেছি। সব মিলে সাংবাদিকে কিন্তু একদম ফুল ফ্রি করে দিবে কেউ, এটা আশা করা যাবে না। আমাদেরকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। আমি যদি জানাব ইমরান আনসারের বক্তব্যের সাথে একটু যুক্ত করি, যে উনি বলছেন যে এখন আর বিএনপি আদালতে গিয়েও কোনো লাভ নেই কারণ আদালত তো সরকারের অধীনে, আমি ওনার এই যুক্তিটা মেনে নিলাম। তাহলে বিএনপির একমাত্র উপায় হলো রাজপথে যাওয়া। আমি বিএনপি একদম জন্মলগ্ন থেকে বিএনপি রাজনীতি আমি মানে একজন মানে কৌতূহলী মানুষ হিসেবে অনুসরণ করার চেষ্টা করেছি। বিএনপি এখন কি সংকটে পড়েছে, সবচেয়ে গভীর সংকট, তাদের সবচেয়ে গভীর সংকট এখন। সব মানে যখনই আন্দোলনের কথা বলা হয় বিএনপি বলে যে সরকার তাদেরকে আন্দোলন করতে দিচ্ছে না কারণ সরকার তাদেরকে দমন পীড়ন মামলা হামলা ইত্যাদি, সত্যি যা যা বলছে সবই সত্যি। কিন্তু ধরেন এই যে এখন এখন গতকাল ছিল বাংলাদেশের গণ অভ্যুত্থানের 50 বছর পূর্তি, গণ অভ্যুত্থান যে হয়েছে তখন কি সরকার দমন পীড়ন চালায়নি? একসাথে সামরিক শাসনের আমলে কি বিরোধী দলের উপর দমন পীড়ন চালানো হয়নি? জিয়াউর রহমানের সামরিক শাসনের আমলে কি বিএনপি বিরোধী দলের উপর দমন পীড়ন চালানো হয়নি? হয়েছে। তারপরে কিন্তু সবগুলো সরকারের বিরুদ্ধে প্রবল গণ আন্দোলন হয়েছে, সেটা আইয়ুব খানের পতন ঘটেছে 69 গণ অভ্যুত্থানে, একসাথের পতন ঘটেছে 90 গণ অভ্যুত্থানে, ফলে আমরা দেখেছি। ফলে আপনারা বিএনপি যদি জনগণের কাছে তাদের অবস্থান যৌক্তিক ভাবে প্রমাণ করতে পারে, জনগণকে সাথে নিয়ে তারা গণ অভ্যুত্থান করতে পারে, তাইলেই তারা আদালতের বিকল্প হিসাবে রাখতেন। সেটা যদি না পারে, গত 10 বছর ধরে কিন্তু তারা জনগণের কাছে নিজেদেরকে নিয়ে যেতে পারেন, এটা বিএনপির ব্যর্থতা। এখন বিএনপি ব্যর্থ হলে আপনি আদালতেও যাবেন না, নির্বাচনেও যাবেন না, রাজপথেও যেতে পারবেন না, তাহলে আসলে আপনি করবেনটা কি?
আচ্ছা,
আপনার অন্য কোনো রাস্তা যদি না থাকে তখন আপনাকে জনগণের কাছে যেতে হবে। এখন আপনি যদি সবগুলো পয়েন্ট দিয়ে যদি সরকারের বিরুদ্ধে আপনার অবস্থানটা যৌক্তিক ভাবে নির্বাচন খারাপ হয়েছে সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, তখন জনগণ আপনি সাড়া দিবে। কিন্তু সেইটা কিন্তু আমরা নির্বাচনের পরের 1 মাস এখন পর্যন্ত কিন্তু আমরা তেমন কিছু দেখিনি। আর গত 10 বছর যদি ধরি, গত 10 বছর তারা কিন্তু যেতে পারেন। তাদের যে অভিযোগ সত্যি, মামলা হামলা সবকিছু সত্যি, একসাথে তো মামলা হামলা করেছে, মিছিলের উপর ট্রাক তুলে দিয়েছে, নুরসিংহে গুলি করে মেরে ফেলেছে, তারপর তো আন্দোলন দমাতে পারেন। আপনি যদি সত্যি সত্যি জনগণের কাছে যেতে পারেন, জনগণই আপনাকে এগিয়ে দিবে। সেটা না পারলে তো আপনি জনগণ আপনি কথা বলবেন, আদালতে যাবেন না, নির্বাচনে যাবেন না, রাজপথেও যেতে পারবেন না, না পারলে সেটা আপনার ব্যর্থতা, সেটা তো সাধারণ।
তার মানে আপনি আব্দুর রহিম বাদশার মন্তব্যের সঙ্গে একমত হয়ে বলছেন যে বিএনপির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে গেছে, যার কারণে এগুলো করতে
পারছে না। আমি তো বললাম যে বিএনপির প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে খারাপ সময়টা এখন তারা পার।
মনির হায়দার
আগে জিয়াউর রহমানের মৃত্যুর পরে খারাপ সময় ছিল, 111 সময় খারাপ সময় ছিল, বিএনপি নানা সময় ভেঙেছে। এইবারে যে সংকট, এই সংকটটা আসলে জটিলতর সংকট। এই সংকট থেকে কিভাবে বিএনপি নিজেদের ঘুরে দাঁড়াবে সেটা আসলে তাদেরকে আসলে ঠান্ডা মাথায় ভেবে চিনতে উপায় তারা তাদেরকে তারাই ভালো বলতে পারবে, কারণ এর চেয়ে বড় সংকটে তারা আসলে পড়েনি। এখন আসলে অস্তিত্বের সংকট, বিএনপির আসলে আগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করে টিকে থাকতে হবে। তারপরে
মনির হায়দার কি বলেন,
রহমানের মৃত্যুর পরে কিন্তু এরশাদ ক্ষমতায় আসার পরে কিন্তু বিএনপি সবাই ভেবেছিল বিএনপি পুরোটা জাতীয় পার্টিতে মিলিয়ে যাবে, মানে এরশাদের এরশাদ নিয়ে নিবে পুরোটা। তখন কিন্তু খালেদা জিয়া একজন গৃহগৃহ থেকে রাজপক্ষে এসে কিন্তু উনি বিএনপির হাল ধরে বিএনপিকে শেষ পর্যন্ত 91 সালে ক্ষমতা পর্যন্ত নিয়ে
গিয়েছে।
বলে এখন আবার এরকম কাউকে না কাউকে ম্যাজিক করতে হবে, কিন্তু তার আগে আপনার পয়েন্ট থাকতে হবে জনগণের কাছে যেতে হবে। জনগণ আপনার পাশে থাকলে আপনি সবকিছু করতে পারবেন, জনগণ না থাকলে কিছু করতে পারবেন না। এখন যদি বিএনপি দাবি করে যে বিএনপি জনগণ তাদের সঙ্গে আছে, সেটা প্রমাণ করি।
আচ্ছা আমরা একটু মনির হায়দারের বিশ্লেষণ শুনি।
রাজপথে যান, রাজপথে যদি আপনি নিজেদের প্রমাণ করতে পারেন ফাইন, কোনো অসুবিধা নাই।
জি মনির হায়দার কি বলেন এই একই প্রশ্নে?
ধন্যবাদ। আসলে জনপ্রভা শামীম তিনি ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত ফেভারিট একজন মানুষ এবং আমরা সহকর্মী ছিলাম, একই পত্রিকায় কাজ করেছি এবং এখন তো অনেক দূরে আছি, যখন কাছাকাছি ছিলাম তার সঙ্গে আমার অত্যন্ত চমৎকার একটা সম্পর্ক ছিল। আমি মনে মনে নিজে নিজে সেটার মাঝে মাঝে যোগাযোগ নেই আর কি। এই তো তিনি যা বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে প্রভা শামীম বাংলাদেশের সংকটগুলোকে অতীতের বিভিন্ন সময়ের সংকটগুলোর মতো একটা সংকটই মনে করেন। যেমন একটু আগে তিনি গণমাধ্যমের কাজ করার স্বাধীনতার প্রসঙ্গে বললেন যে কখনোই আসলে ছিল না, তো তিনি বলতে চাচ্ছেন এখনো যেটুকু নাই এটা ঠিক আগের মতোই এরকম। আবার রাজনৈতিক সংকটের কথাও তিনি বলছেন যে ধরেন 69-এর গণঅভ্যুত্থান বা বিভিন্ন সময় যা যা হয়েছে এখনো ঠিক সেরকমই একটা গতানুগতিক সংকটের মধ্যে আছে। এবং তিনি সবচেয়ে জোর দিয়েছেন যে বিএনপি তার জন্মের পরে সবচাইতে গভীর সংকটের মধ্যে এখন আছে। তার এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি না, রাজনৈতিক দল হিসাবে বিএনপি একটা গভীর সংকটে আছে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের আজকের জাতীয় জীবনের সংকটটা কেবল বিএনপির সংকট না, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তার 47 বছর বয়সের মাথায় এসে আজকে যে গভীর সংকটে পড়েছে এই রকম সংকটে বাংলাদেশ অতীতে কখনোই কোনো কালে পড়েনি। হ্যাঁ, যদি কখনো পড়ে থাকে সেটার সঙ্গে তুলনা করা যাবে 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পূর্ব কালের কিছু কাজ, যখন বাংলাদেশে পাকশাল কায়েম হয়েছিল সেটা। আমি কেন বলছি কথা দেখুন, যে আজকে বাংলাদেশে যে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেছে মোটামুটি, যে প্রভা শামীম একটু আগে নিজেই বললেন যে বিরোধী দল সরকার ঠিক করে দিচ্ছে, এখানে স্বাধীন কোনো বিরোধী দলও নেই। তারপরে 30 ডিসেম্বর বা 29 ডিসেম্বর বাংলাদেশে কি হয়েছে, কেমন নির্বাচন হয়েছে, এটা যদি বিএনপি তাদের অযোগ্যতার কারণে ব্যর্থতার কারণে খোলাসা করে বলতে নাও পারে, কোর্টে কিংবা অন্য কোনো ফোরামে গিয়ে এটা আইনানুগভাবে প্রমাণ করতে নাও পারে, তাহলে কি ধরে নিতে হবে যে 30 ডিসেম্বর একটা চমৎকার ইলেকশন হয়েছে, পার্টিসিপেটরি এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে? মোটেই না, এখানে বিএনপির বিষয় না, এটা বিএনপি আওয়ামী লীগের বিষয় না, এটা বাংলাদেশের সাধারণ মানুষ এবং ভোটারদের বিষয়। আপনি দেখুন যে 30 ডিসেম্বরে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে অনেকগুলো সিটে, আমি দুটো আসনের উদাহরণ দিব বা 2 থেকে 3টা, যে সিরাজগঞ্জে যে আসনে মোহাম্মদ নাসিম বিজয়ী হয়েছেন প্রায় 3 লাখ ভোটে, সেখানে বিএনপির প্রার্থী সংগীত শিল্পী কনক চাপা 1000 ভোট পেয়েছেন। বরিশালের যে আসনে বিএনপির জহিরুদ্দিন স্বপন 1050 ভোট পেয়েছেন, সেখানে তার প্রতিপক্ষ তিনি প্রায় 3 লাখ ভোট পেয়েছেন। এরকম অসংখ্য আসনের দৃষ্টান্ত আছে, এখন এগুলার আসলে কোনো ব্যাখ্যা নেই। এবং এগুলা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই এটা হবে নিজের সঙ্গে প্রতারণা, নিজেদের সঙ্গে প্রতারণা। বাংলাদেশে 30 ডিসেম্বর 29 ডিসেম্বর যে ঘটনাগুলো ঘটেছে, স্বাধীনতার 47 বছর পরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যে রাষ্ট্রের জন্ম হয়েছিল একটা গভীর গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে, সেই রাষ্ট্রে এগুলো হবে এবং সেটাকে কেবলমাত্র বিএনপির সংকট বা দল বিশেষের সংকট বলে চালিয়ে দেওয়া, এটা বাংলাদেশের নাগরিকদের সঙ্গে এক ধরনের অসততা। বাংলাদেশের সকল মানুষ সবসময় বিএনপি কিংবা আওয়ামী লীগ, জামাত কিংবা জাতীয় পার্টি করবে না। আমরা যদি দেখি যে যখন বিএনপি এরশাদ যখন স্বৈরাচার হিসাবে বাংলাদেশের মানুষের বুকে চেপে বসেছিল, তখন বাংলাদেশের সকল মানুষ, প্রায় সংখ্যাগরিষ্ঠ মানুষ, সংখ্যাগরিষ্ঠ কি মানে কিছু মানুষ ছাড়া বাকি সকলে বিএনপি আওয়ামী লীগ এবং তাদের যে তিন জোট যেটা হয়েছিল, সেই 3 জোটের পেছনে জড়ো হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য। আবার যখন বিএনপি ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হবার চেষ্টা করেছে সেই 96 সালের আগে, তখন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু আওয়ামী লীগ এবং তার জোট সঙ্গীদের পেছনে জড়ো হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য। আবার আওয়ামী লীগ যখন স্বৈর শাসক হিসেবে চেপে বসবার চেষ্টা করেছে কখনো মানুষ, এর অর্থ এই নয় যে যারা কখনো বিএনপির পেছনে জড়ো হয়েছে গণতন্ত্র উদ্ধার করবার জন্য সবাই বিএনপি হয়ে গেছে, কিংবা আওয়ামী লীগের পেছনে জড়ো হয়েছে সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, তা না। যখন কোন একটা দল ক্ষমতায় গিয়ে স্বৈর শাসন কায়েম করে কিংবা একদলীয় একনায়কতান্ত্রিক আচরণ করে, তখন সাধারণ মানুষ যারা কোনো রাজনীতি করে না বা কোনো রাজনৈতিক দলের পক্ষে যায় না, তারাও সাময়িকভাবে একটা রাজনৈতিক দলের পেছনে অবস্থান নেয়,
দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাবার জন্য। আমি মনে করি বাংলাদেশে আজকে যে কর্তৃত্ববাদী একদলীয় ব্যবস্থা কায়েম হয়েছে এটাকে পুনরুদ্ধার করবার জন্য হ্যাঁ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বা একটা বিরাট অংশের মানুষ তারা বিএনপি বা তাদের জোটের পেছনে জড়ো হয়েছিল। এর অর্থ এই নয় যে এরা সবাই বিএনপি করে, কিন্তু সেই জায়গাটায় বিএনপি তার নিজের দলীয় সাংগঠনিক বিপর্যস্তার কারণে হোক বা যে কারণেই হোক অথবা পরিস্থিতি সঠিকভাবে আজ করতে না পারার কারণেই হোক তারা একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি একটু লোকাল গভর্নমেন্ট নির্বাচনের জায়গাটায় যেতে চাই। দেখুন, আপনি যে মূল প্রশ্নটা করেছিলেন এরপর আমি ছেড়ে দেবো, সেটা হলো বর্তমানে বাংলাদেশের অবস্থাটা এরকম দাঁড়িয়েছে যে আপনি যদি সরকারের দলের সঙ্গে বা সরকারের সঙ্গে একটা গোপন বুঝাপড়ায় না যান, গোপন কিংবা প্রকাশ্য, তাহলে এসব নির্বাচন করেও কোনো লাভ নেই। প্রথমত ফল আপনার পক্ষে আসবে না, দ্বিতীয়ত যদি ফল আসেও আপনি নির্বাচিত হন, আমরা দেখেছি আপনার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, তারপরে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, এরকম অনেক সিটি কর্পোরেশনের মেয়ররা তাদের মেয়াদের প্রায় পুরোটা সময় জেলখানায় কাটিয়েছেন। আমরা দেখি যারা ক্ষমতাসীন দল থেকে মেয়র নির্বাচিত হয়েছেন তাদেরকে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে, যারা বিপক্ষ দল থেকে নির্বাচিত হচ্ছেন যত ভোটের ব্যবধানে হন না কেন তাদেরকে কোনো মর্যাদা দেওয়া হচ্ছে না। আমরা জানি অসংখ্য চেয়ারম্যান, মেয়র এবং নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কথায় কথায় বরখাস্ত করে দেওয়া হচ্ছে। তো এই অবস্থায় এ সমস্ত নির্বাচনে বিএনপি কিংবা অন্য যে কোনো দল যারা সরকারের সঙ্গে বোঝাপড়ায় নেই তাদের অংশগ্রহণ করা না করা একেবারে নিরর্থক একটা ব্যাপার। সুতরাং সামগ্রিকভাবে দেশ তো এক গভীর সংকটে, আপনি খণ্ডিত ভাবে এটাকে বিচার করে সেটাকে আলোচনা করে কোনো লাভ তো হচ্ছে না।
সেটাই আপনার
আমি
একটু যুক্ত করি প্রভাস আমিন, আমার আর দুই তিন মিনিট সময় আছে। ওই মনির হায়দারের
ছিল যে মনির হায়দারকে অনেক ধন্যবাদ, উনি অনেকগুলো কথা বলেছেন, সংকটের কথা বলেছেন, উনি বর্তমান সংকটকে তুলনা করেছেন 75-এর আগে বাকশাল কায়েমের সাথে, কিন্তু উনি কিন্তু জিয়াউর রহমান এবং এরশাদের সামরিক শাসনের সময়কে তুলনা করেননি। আমি কিন্তু আমার কোনো বক্তব্য একবারও বলিনি 30 ডিসেম্বর নির্বাচন সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে, আমি কিন্তু বলিনি। নির্বাচনের ত্রুটি বিচ্যুতির গুলোর আমি নিজে জানি, অনেকগুলো অভিযোগ বিরোধী দল করেছে সেগুলো জানি, ফলে আমি কিন্তু বলিনি যে 30 ডিসেম্বর খুব ভালো নির্বাচন হয়েছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে উনি যদি সংকটের কথা বলেন তাহলে কিন্তু আমরা জিয়াউর রহমানের সময়ের হানা ভোট দেখেছি, এরকম সামরিক শাসনের আমলে অনেকগুলো নির্বাচন কিন্তু আমরা দেখেছি, ফলে এখনকার সংকট একদম আপনি সংকট মনে করবেন না, তাইলে আলাদা কথা। আমি একবারও বলিনি 30 ডিসেম্বর নির্বাচন খুব ভালো হয়েছে, অনেকগুলো সংকট ছিল, মানে সমস্যা ছিল, অভিযোগ ছিল, কিন্তু সেই অভিযোগগুলো তো কোনো না কোনো জায়গায় প্রমাণ করতে হবে। মানে মনির হায়দার যেটা বলছিলেন প্রমাণ না করলে এটা মিথ্যা হয়ে যাবে তা না, আমি সেটাও বলছি না।
আচ্ছা, মাঝখানে মনির হায়দার কিছু একটা বলতে চাচ্ছেন,
বিএনপি নির্বাচনে গেল কিন্তু তারপরে গত এক মাসে তারা নির্বাচন নিয়ে আর কোন মৌখিক অভিযোগ ছাড়া কোনো কথাই বলেনি। আমি তো চাই তারা বলুক, তারা প্রমাণ করুক যে নির্বাচন ভালো হয়নি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেটা বলতে হবে। ট্রাইব্যুনাল, নির্বাচনী ট্রাইব্যুনাল, হাইকোর্ট, কোথাও না কোথাও তারা গণসংলাপের কথা বলছে, সেটা তো এক মাস পেরিয়ে গেছে, এখনো কোনো উদ্যোগ নেই, কিছু না কিছু কোথাও না কোথাও তো বলতে হবে।
মনির হায়দার কি বলতে চাচ্ছিলেন?
আমি বলতে চেয়েছি, দেখুন আমি কেন 75 সালের আগের সঙ্গে তুলনা করেছি, 75 সালের আগে বঙ্গবন্ধু যখন বাকশাল কায়েম করেছিলেন তখন বাকশালের এটা ঘোষিত ছিল যে একটা একদলীয় শাসন ব্যবস্থা তিনি কায়েম করবেন, সমস্ত দল নিষিদ্ধ করা আওয়ামী লীগ সমস্ত দল, সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন এসে ঘোষণা দিয়ে সে কাজটা করা হচ্ছে না, কিন্তু প্রসেসের মধ্য দিয়ে দেখা যাচ্ছে একটা একদলীয় ব্যবস্থা কায়েম হয়ে গেছে। কিন্তু আপনি জিয়াউর রহমান এবং এরশাদের কথা বললেন, দেখুন এরশাদ একজন ক্ষমতা দখলকারী স্বৈরশাসক, জিয়াউর রহমান একজন অনির্বাচিত সামরিক শাসক, এটা তো সবাই জানে, এটা অস্বীকার করবার কিছু নেই। কিন্তু একই সঙ্গে আমরা যদি এখনকার সঙ্গে তুলনা করি কিংবা বাকশালের সঙ্গে তুলনা করি তো আমরা দেখবো এরশাদ কিন্তু লোক দেখানোর জন্য হলেও একটা বহুদলীয় গণতন্ত্র চেয়েছিলেন, লোক দেখানো হলেও, আমি কথাটা ব্যবহার করছি কোটানকোট, 86 সালে তিনি যে নির্বাচন করেছিলেন সেই নির্বাচনে দেখা গেছে যে বিরোধী দলগুলো সব মিলিয়ে 100-এর উপরে আসন পেয়েছিল।
সময় আসলে শেষ হয়ে গেছে,
আমি 1 মিনিটের কম সময় শেষ করবো। তিনি কিন্তু তখন সেই 2/3 নিয়ে সংবিধান চেঞ্জ করে ফেলবার কোন আয়োজন তিনি করেননি, তিনি ইচ্ছা করলে সেটা পারতেন। আবার জিয়াউর রহমানের সময় তিনি অনির্বাচিত সামরিক শাসক, এটা যখন ঠিক তেমনি তিনি বাংলাদেশে তো আবার গণতন্ত্র পুনরায় চালু করেছেন, সেখানে সমস্ত দল নিবন্ধন নিয়েছিল, আওয়ামী লীগ তার আমলেই নিবন্ধন নিয়েছিল, আবার নির্বাচনে অবতীর্ণ হয়েছিল। হ্যাঁ, জিয়াউর রহমান ম্যানিপুলেট করেছেন এটা ঠিক, কিন্তু একদলীয় ব্যবস্থা তো কায়েম করেননি। একদলীয় ব্যবস্থা কায়েমের দৃষ্টান্ত দিতে গেলে আমাদেরকে 75 সালের আগে বাকশালে যেতে হবে, আর আজকে বাংলাদেশে যেটা হচ্ছে আমাদেরকে এটা বলতে হবে।
কোনো যুক্তিতে আমি একদলীয় ব্যবস্থার বিরুদ্ধে বিএনপি কথা না কথা গিয়ে প্রমাণ করুক, আমি তো সেটাই চাচ্ছি।
আচ্ছা, আমাদের আজকে আজকের মতো শেষ করতে হচ্ছে প্রভাস,
আমি নাগরিক হিসেবে
মনির হায়দার এবং প্রভাষ আমিন দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে আজকের আলোচনা আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ
নির্বাচনটা ভুল হয়েছে মানলাম
আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
আপনি বলছেন
আচ্ছা, আশা করছি ভবিষ্যতে আবার আলোচনা করবো এই বিষয়টি নিয়ে। আজকের জন্য আমরা শেষ করছি এখানেই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।